তিতুমির মিডিয়া পরিবেশিত উস্তাদ আবু মুসাব আসুরি হাফিজাউল্লাহের ঐতিহাসিক কিতাব দাওয়াতুল মুকাওয়ামাতিল ইসলামিয়াতিল আলামিয়া এর বাংলা দর্স অষ্টম পর্ব, কাফিরদের পদক্ষেপ এবং মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান। দর্স নিয়ে আসছেন উস্তাদ জুবাইর আল হাসান হাফিজাহুল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ভাইরা, গত আলোচনায় মুসলিমদের বিরুদ্ধে কুফফারদের ষড়যন্ত্রের প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের দর্সে আমরা বাকি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কুফফাররা মুসলিমদের বিরুদ্ধে যে নীলনকশা তৈরি করেছে তার দ্বিতীয় পয়েন্ট হলো বিভিন্ন রাষ্ট্রের ভৌগোলিক এবং প্রাদেশিক সীমানাকে পরিবর্তন করে দেওয়া, যেন মুসলিমদের মাঝে আরও বেশি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। বর্তমানে যে সকল মুসলিমরা বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত তাদের মাঝে আরও বেশি বিভক্তি বৃদ্ধি পায়। হিন্দুস্তান, যা বর্তমানে 9টি রাষ্ট্রে বিভক্ত, তাকে আরও 9টি রাষ্ট্রে বিভক্ত করে 18টি রাষ্ট্রে পরিণত করা হবে এবং ডাবল করে 36টিতে পরিণত করা হবে। তো এক উদ্দেশ্য তো হলে এটি, কারণ আপনারা বর্তমানে মুসলিম বিশ্বে মাত্র 600 কিলোমিটারের বাহরাইন নামক একটি রাষ্ট্র দেখতে পাচ্ছেন। মাত্র 600 কিলোমিটারের রাষ্ট্র আছে, এটা বড় আশ্চর্যের বিষয়। হ্যাঁ, এটিকে তারা আমাদের মডেল বানিয়েছে, অথচ আমাদের পূর্বসূরীরা পুরো বিশ্বে শাসন করেছে, পুরো বিশ্বের একজন খলিফা ছিল। খলিফা হারুনুর রশিদ এই জন্যই মেঘের দিকে তাকিয়ে বলতেন, আমতিরি আওলা তামতিরি ফাসায়াতি খিরাজিক, হে বৃষ্টি, তুমি এখানে বর্ষিত হও বা না হও কোনো সমস্যা নেই, খেরাজ তো আমাদের নিকটে আসবে। তুমি যেখানে গিয়ে বর্ষিত হবে তা থেকে যে শস্য ফলফলাদি উৎপাদিত হবে তার ট্যাক্স তো আমাদের কাছেই আসবে। তা আমাদের পূর্বের শাসন এমন ছিল, কিন্তু এখন এই ছোট্ট ছোট্ট রাষ্ট্রকে আরও বিভক্ত করা তাদের এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। আপনারা দেখেছেন এই যে পাকিস্তান, যাকে মোহাম্মদ আলী জিন্না হিন্দুস্তান থেকে পৃথক করেছে এবং অনেক বড় বড় কথা উচ্চারণ করেছে যে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা হবে, এটা করা হবে, ওটা করা হবে, এরা তো সব কাফেরদের এজেন্ট। এই সমস্ত এজেন্টদের সাথে ইসলামের কী সম্পর্ক? যাই হোক, হিন্দুস্তান যেটা বিশাল বড় রাষ্ট্র ছিল সেটাকে বর্তমানে 9টি রাষ্ট্রে বিভক্ত করেছে। কিছু ইংরেজরা বিভক্ত করেছে আর কিছু পরস্পরের লড়াই করে বিভক্ত করেছে, যেমন শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ, অনেক ছোট ছোট রাষ্ট্র। পাকিস্তান পৃথক হয়েছে ইংরেজদের এজেন্ট মোহাম্মদ আলী জিন্নার হাতে। এমনিভাবে বাংলাদেশও এই ধরনের দালালদের হাতে পৃথক হয়েছে। বাংলাদেশ এখন ভিন্ন একটি রাষ্ট্র, অথচ একটা সময় এটি একটি বিভাগ ছিল। আবার এই ছোট্ট দেশের ছোট্ট বিভাগ চট্টগ্রামকে আজ খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে আলাদা রাষ্ট্র বানাতে চাচ্ছে। এমনিভাবে পাকিস্তানও প্রত্যেক বিভাগে বিভক্তি পছন্দবাদী মুভমেন্ট কাজ করছে। বেলুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব, পাখতুনখোয়ার, করাচি প্রত্যেক বিভাগে বিভক্তি পছন্দবাদী মুভমেন্ট কাজ করছে। তারা বড় বড় বিক্ষোভ প্রদর্শন করছে, আর করাচি এত ছোট্ট একটি শহর, শুধু সেটাকে ঘিরে অনেকগুলো মুভমেন্ট কাজ করছে। আপনি একটু চিন্তা করুন, যদি এরা সবাই বিভক্ত হয়ে যায় তাহলে কতগুলো রাষ্ট্র সৃষ্টি হবে? এমনিভাবে হিন্দুস্তানে শুধু ভারতের মাঝেই বিভক্তি পছন্দবাদী প্রায় 8টি মুভমেন্ট কাজ করছে, আন্দোলনও চলছে। ছত্তিশগড় আলোরা মণিপুর থেকে বার্মায় আক্রমণকারী কমিউনিস্টরা এবং উগ্রবাদী হিন্দুরা সহ অনেক গ্রুপ বর্তমানে সেখানে কাজ করছে, বড় বড় 8টি গ্রুপ সেখানে কাজ করছে, যারা ভারত থেকে পৃথক হতে চায়। আর এই সমস্ত আন্দোলনের সাহায্য উস্কানি বাহির থেকে আসছে। তবে এই সকল রাষ্ট্রের শাসন পদ্ধতি কী হবে তা ভিন্ন কথা, ভিন্ন একটি বিষয়, কিন্তু এগুলোকে টুকরো টুকরো করে বিভক্ত করা কুফফারদের ষড়যন্ত্রের একটি অংশ। দ্বিতীয় উদ্দেশ্য হলো এলাকাভিত্তিক বিবাদকে আরও উস্কে দেওয়া। এখন আপনারাই দেখুন, এই এলাকাভিত্তিক বিভেদের কুফল এই পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে যে আজ আমাদের ভাষাভাষী মুসলিমদেরকে আহমেদাবাদ, গুজরাটে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, অথচ আমরা তাদের কোনোই সাহায্য করতে পারিনি। আর যখন কিছু কল্যাণকামী এবং তাদের ব্যথায় ব্যথিত মুসলিমরা তাদের সাহায্য করার চেষ্টা করছে, তখনই হিন্দুস্তানে হত্যাকর্তারা বলল এটি আমাদের ভিতর্গত একটি বিষয়। কেমন যেন ইংরেজরা যে নীলনকশে এঁকেছে, এর গুরুত্বটা আমাদের দিনই সম্পর্কের চেয়ে আজ অনেক বেশি। নাউজুবিল্লাহ, তারা তো আমাদের মুসলিম ভাই বোন, মুসলিম শিশু, কিন্তু তাদেরকে সাহায্য করার অনুমতি আমাদের নেই, কেননা তাদের মাতৃভূমি ভিন্ন, এটা নাকি রাষ্ট্রীয় বিষয়। আপনারা কাশ্মীরের দিকে তাকান, কাশ্মীর দুই ভাগে বিভক্ত, তাদের কিছু বন্ধুবান্ধব এক অংশে থাকে, কিছু অন্য অংশে থাকে, কারো মেয়ে এক অংশে এবং ছেলে অন্য অংশে এসে বিবাহ করেছে, পরস্পরের মাঝে কোনো সম্পর্ক নেই, অথচ তার আত্মীয় স্বজন। আজকে সেখানে দুই বোন পরস্পর একত্রিত হতে পারছে না, শুধু মাস নয়, বছরের পর বছর, এমনকি 40 বছর অতিবাহিত হয়ে গেছে, কিছু লোকেরা নিজেদের রক্ত সম্পর্কীয় আত্মীয়কে দ্বিতীয়বার আর দেখেনি। অর্থাৎ দখলকৃত কাশ্মীর আর স্বাধীন কাশ্মীরের মাঝে যে অবস্থা চলছে তাও এই নির্লক্ষ্যের কারণেই। পিতা সন্তানের সাথে ভাই বোনের সাথে মিলিত হতে পারছে না, এটা এই জন্য যে পাসপোর্ট ভিসা আবশ্যক। আর এই সকল রাষ্ট্রগুলো পরস্পরের দ্বন্দ্বের কারণে কেউ ভিসা দেয় না, একে অপরের সাক্ষাতে আগ্রহী কিন্তু সাক্ষাৎ করতে পারে না। তৃতীয় উদ্দেশ্য হলো ধর্মীয় মতানৈক্যকে আরও অতিরিক্তভাবে উস্কানি দেওয়া। আজ দিন ইখতলাফের অবস্থা দেখুন, যা পূর্ব থেকে বিদ্যমান তাকে আরও অতিরিক্ত উস্কানি দেওয়া হচ্ছে, অথচ সবাই মৌলিক বিষয়ের প্রতি লক্ষ্য করে মুসলিম। হানাফি, সালাফি, শাফি, মালিকি ইত্যাদির মাঝে যে সকল মতভেদ রয়েছে তার কোনোটি মৌলিক না, বরং শাখাগত মতানৈক্যকে উস্কে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন আমাদের এই দেশে আহলে হাদিসরা দেওবন্দীদের বিরুদ্ধে এবং দেওবন্দীরা আহলে হাদিসদের বিরুদ্ধে যে পরিমাণ বয়ান করে থাকে, ক্রুসেডার ইহুদিদের বিরুদ্ধে কখনোই এই পরিমাণ বয়ান হয় না। যে পরিমাণ কাজ আসলি কাফেরদের বিরুদ্ধে করা উচিত ছিল সে পরিমাণ মোটেও হচ্ছে না, কারণ এটাই যে আমরা পরস্পরের শাখাগত ইখতিলাফের মাঝে মত রয়েছি। আর এই সকল মতানৈক্য উস্কে দেওয়ার পিছনে কুফফারদের হাত রয়েছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রিয় ভাই, আপনারা আমাকে বলুন তো, গাইরে মুকাল্লিদরা কি মুসলিম না, দেওবন্দিরা কি মুসলিম না? যেহেতু তারা মুসলিম, তাহলে পরস্পরের মাঝে এই পরিমাণ মুনাজারা, এ পরিমাণ ঝগড়ার কী প্রয়োজন? এগুলো দ্বারা কাফেররাই লাভবান হচ্ছে, এটা দ্বারা কাফেররাই ফায়দা লুটে নিচ্ছে। একদিকে খেলাফত ওসমানের জানাজা বের হচ্ছে, আর অন্যদিকে আলেমরা কাক হালাল নাকি হারাম এ নিয়ে ইখতিলাফ করছে। বর্তমানেও ঠিক একই অবস্থা। উম্মার সকল আলেমদের নিকট আমাদের আকুল আবেদন, আপনারা পরস্পরের মাঝে এসব মুনাজারা বাদ দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে মুনাজারা করুন, গণতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হন। গণতন্ত্র তো আপনাদের জীবন ব্যবস্থা নয়। যেহেতু সালাফি ও হানাফিদের যে ইখতিলাফ রয়েছে সেগুলোর প্রত্যেকটি কোনো না কোনো স্তরে পৌঁছে কোরআন হাদিসের দলিলের উপর ভিত্তি। এমন তো নয় যে দেওবন্দীদের যেই দলিল রয়েছে তা হিটলারের, আর সালাফিদের যে দলিল রয়েছে তা অন্য কোনো কাফেরের, নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, যখন এই সমস্ত বিষয়গুলো শাখাগত, তাহলে এগুলোকে এই পরিমাণ উস্কানি দেওয়ার কী প্রয়োজন? কিন্তু সত্য কথা হলো এগুলোকে অবশ্যই উস্কানি দেওয়া হবে, কেননা এটাতে এই নীলনকশারই অন্তর্গত। প্রিয় ভাইরা, আমরা শুধু এতটুকু বলতে চাই, আমাদের এই শাখাগত দ্বন্দ্বের কারণে আজ কাফেররা লাভবান হচ্ছে। আমরা কখনোই বলি না যে আমাদের ওলামায়ে কেরামের উত্তরাধিকারকে কখনোই সংরক্ষণের প্রয়োজন নেই, কখনো নয়, বরং তাদের এলেম, জ্ঞান ও বিজ্ঞানকে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং তা করা উচিত। কিন্তু এখানে আমি আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলের একটি বাণী উল্লেখ করতে চাই, যিনি মধ্যমপন্থী একজন আলেম ছিলেন। দেওবন্দি আলেমরাও তাকে সম্মান করত আর আহলে হাদিসরাও তাকে সম্মান করত, এই জন্যই যে তিনি একজন মহাদ্দিস ছিলেন। তিনি বলেন যে 60 বছর পর্যন্ত আমরা কি করলাম, আমাদের পুরো জীবন হানাফিয়াতকে প্রাধান্য দানে অতিবাহিত হয়ে গেল, হানাফি মাজহাবকে রাজেশ সাব্যস্ত কারণে আমার পুরো জীবন অতিবাহিত হয়ে গেল। এই কথার উপর তিনি আফসোস প্রকাশ করতেন। আর সাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি থেকে একটি কথা প্রমাণিত আছে যে তিনি শেষ জীবনে ক্রন্দন করতেন আর বলতেন যে আমরা তো এই দারুল উলুম দেওবন্দকে জিহাদের জন্য প্রতিষ্ঠা করেছি, আমাদের পূর্বসূরি আকাবিরগণ কোন ধরনের কাজে ব্যস্ত ছিলেন, আজ আমরা কোন ধরনের কাজে ব্যস্ত। সর্বপ্রথম আমি নিজেকে সম্বোধন করছি যে আমার নিজের পর্যালোচনা করা উচিত, এরপর আপনার প্রত্যেকের পর্যালোচনা করা উচিত, সকল ওলামাগণকে, তালিবুল আলিমদেরকে, মাদ্রাসার কর্তৃপক্ষকে, মাঝহাবের কর্ণধারদের খেয়াল রাখা উচিত। এ সকল শাখাগত মতানৈক্যের জের ধরেই বিবাদ আজ এত বড় আকার ধারণ করেছে যে আমরা একে অপরের মসজিদে যেতে পারছি না, অথচ মসজিদ হলো নিরাপত্তার স্থান। আজ আমরা শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আজ আমরা একে অপরের মসজিদ ভেঙে ফেলছি। এ সকল মতানৈক্যের মাঝে এ পরিমাণ খারাপই চলে আসছে যে একে অপরের ওই সকল আমল যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সেগুলোকে নাউজুবিল্লাহ গালিগালাজ ও তিরস্কার করতে শুরু করেছি। উদাহরণস্বরূপ, সালাফিরা রফুল ইয়াদান করে, পা মেলে দাঁড়ায়, আর আমাদের কিছু অজ্ঞ ব্যক্তিরা রফুল ইয়াদানকে এমন এমন জিনিসের সাথে সাদৃশ্য করে যা সহ্য করার মতো নয়। পা মেলে দাঁড়ানোর ব্যাপারে এমন এমন কথা বলে যা ভাষায় ব্যক্ত করা অসম্ভব, অথচ হাদিস থেকে এসব প্রমাণ বিদ্যমান। কিন্তু কিছু কিছু আলেমরা এসব নিয়ে এমন হাসি ঠাট্টা করে, নাউজুবিল্লাহ, যা কুফুরি পর্যন্ত পৌঁছে দেয়। অপরদিকে তারাও হানাফিদেরকে নিয়ে এমন এমন কথা বলে যেন হানাফিরা মুসলিমে না, অনেকে তো কাফের পর্যন্ত বলে ফেলে। প্রিয় মুসলিম ভাইরা, আফসোস, আজ বড় বড় হজরতরা নিজেদের জীবন এ সকল শাখাগত মতানৈক্যের জন্য ওয়াকফ করে দিয়েছে। এ সকল শাখাগত ইখতিলাফকে উস্কানি দেওয়ার সময় এখন নয়, কাক হালাল নাকি হারাম এ নিয়ে বহস করার সময় এখন নেই, রফুল ইয়াদাইন, আমিন বিজিহির, আমিন বিসির নিয়ে ইখতিলাফের সময় এখন আর হাতে নেই। প্রিয় উপস্থিতি, হিন্দুস্থানে ব্রিটিশ শাসনের আমলের একটি ঘটনা বলা হয় যে দুই মসজিদের মুসল্লিদের মাঝে পরস্পরের লড়াই হলো, ফলে তাদেরকে গ্রেফতার করে আনা হলো। ইংরেজ বিচারক জিজ্ঞেস করলো, কি সমস্যা, আপনারা কেন লড়াই করছেন? এক গ্রুপের মৌলভী সাহেব বলল তারা আমিন জোরে বলে, আরেক গ্রুপের মৌলভী সাহেব বলল তারা আমিন আসতে বলে। ইংরেজ বিচারক দিকভ্রান্ত হয়ে পড়ল, এটা আবার কি? তখন সবাই নিজেদের অবস্থা বর্ণনা করল। ব্রিটিশ বিচারক বলল, তিন দিন পরে আসবেন, এর সমাধান করে দেব। অতপর তিন দিন পরে ব্রিটিশ জজের নিকট পুনরায় উপস্থিত হলে জোরে আওয়াজে আমিনের প্রবক্তাগণ তাদের দলিল সহ উল্লেখ করল। এমনিভাবে আস্তে আওয়াজে আমিনের প্রবক্তাগণও নিজেদের দলিল উপস্থাপন করল। তখন ব্রিটিশ জজ বলল, আমি তিন দিন পর্যন্ত এই বিষয়ে অধ্যয়ন করেছি, আসল বিষয় কি জানো? এখন আমি তোমাদের বলতে চাই যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বিজ্জেহেরও করেছেন, আমিন বিসিরও করেছেন, কিন্তু তোমরা যেটা করছো এটা হলো আমিন বিসার। এই জন্যই তোমাদের সবাইকে জেলে আটক করা হবে আর উভয় মসজিদকে বন্ধ করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এখন আপনারাই বলুন, যারা আমিন জোরে বলতো বা আসতে বলতো তারা তো নামাজ পড়তো, মসজিদ তো আবাদ ছিল, কিন্তু এখন তো মসজিদও বিরান হয়ে গেল, মুসল্লিরাও নেই, মুসল্লিরাও বিরান হয়ে গেল। এমনিভাবে বলা হয়ে থাকে কোনো একটা সময় হানাফি এবং শাফিদের দ্বন্দ্বের ফিতনা এই আকার ধারণ করেছিল যে মানুষ এর উপর ভিত্তি করে বন্ধুত্ব স্থাপন করত এবং এর উপর ভিত্তি করে শত্রুতা পোষণ করত। নাউযুবিল্লাহ। আল ওয়ালা ওয়াল বারার আকীদা আমিন বিজ্জেহের ও আমিন বিসিরের উপর ভিত্তি করে হতো, অথচ এটা ইসলাম বনাম কুফুরের বিষয়। অথচ এটা ছিল ইসলাম বনাম কুফুরের বিষয়। কুফুরের কারণে কাউকে নিজেদের শত্রু মনে করবে আর ইসলামের কারণে কাউকে বন্ধু মনে করবে। অথচ তখন শাখাগত বিষয়ের উপর ভিত্তি করে এসব বিষয় চলমান ছিল। সে সময়ের আরো একটি ঘটনা প্রসিদ্ধ আছে। এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি আমিন বিজ্জেহের করো নাকি আমিন বিসির করো? সে উত্তরে বলল, আমি তো নামাজই পড়ি না। তখন তাকে ছেড়ে দেওয়া হলো। চিন্তা করুন, বেনামাজিকে ছেড়ে দেওয়া হলো, তার কোনো শাস্তি হলো না, তার কোনো শাস্তি নেই, আর যে নামাজ পড়ে তাকে শাস্তি দেওয়া হয়, তাকে ছেড়ে দেওয়া হয় না। প্রিয় ভাইরা, এ সকল শাখাগত ইখতিলাফ অর্থাৎ রফুল ইয়াদান করা উচিত কি উচিত না, আমিন জোরে বলা উচিত কি উচিত না, সবার সপক্ষে দলিল বিদ্যমান। এ সকল প্রমাণাদি নিয়ে এলমি পর্যালোচনা দ্বারা আমাদের আসলাফদের কিতাবাদি ভরপুর। এখন যে কোনো দল বা যে কোনো গ্রুপ এ সকল ইখতিলাফকে ঘৃণার চোখে উস্কানি দেবে, আমরা প্রথমে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত দান করেন, আর যদি তাদের তাকদিরে হেদায়েত না থাকে তাহলে যেন তাদের এই ফিতনা থেকে পুরো উম্মাহকে হেফাজত করেন, কেননা এর দ্বারা উম্মার কোনো উপকার আসছে না। আপনি যদি কোনো হানাফির সাথে মুনাজারা করে জিতে গেলেন তাহলে কি আপনি কোনো কাফিরকে মুসলমান বানিয়ে ফেললেন? অথবা হানাফিরা সালাফির সাথে বহস করে জিতে গেল তাহলে কি হলো? এমন তো কিছুই না। অথবা আপনি কোনো সালাফিকে হানাফি বা কোনো হানাফিকে সালাফি বানিয়ে ফেললেন তাহলে কি বড় কোনো ময়দান কায়েম করে ফেললেন? কিছুই না। সে আগেও মুসলিম ছিল, এখনও মুসলিম। এগুলো হলো শুধুই ফিরকাবাজি ও দল পূজা, ইসলামেটার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে এ সকল শাখাগত মতানৈক্য থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করতে হবে। বর্তমানে শত্রুদের পক্ষ থেকে আমাদের উপর এই পরিমাণ আক্রমণ হচ্ছে যা আজ আমরা আমাদের মা বন্ধের ইজ্জত পর্যন্ত হেফাজত করতে ব্যর্থ হয়েছি, আমরা তাদের মোকাবেলা করে কাঁধে অস্ত্র তুলে নিতে ব্যর্থ হয়েছি, অথচ আমরা পরস্পরে বিবাদে লিপ্ত। প্রিয় উপস্থিতি, এই ছিল তৃতীয় পয়েন্টের আলোচনা। চতুর্থ উদ্দেশ্য হলো বংশীয় প্রজন্মগত মতানৈক্য উস্কে দেওয়া, যে এরা পাঞ্জাবি, এরা হলো বাঙালি, এরা রোহিঙ্গা, এরা হলো বেলুচি, এরা তো সিন্ধি, এ ধরনের বংশীয় বিবাদকে উস্কে দেওয়া এবং গোত্র পূজা ও জাতীয়তাকে উস্কে দেওয়া। বিশেষভাবে বড় আকারে যে বংশীয় ঝগড়া বাদানুবাদ বিদ্যমান তা হলো আরব আজমের মাঝে। তার কারণও এটাই, যখন আপনি আরব দেশগুলোতে যাবেন তখন দেখতে পাবেন সেখানে একজন ইংরেজের যে পরিমাণ সম্মান তা আপনার মতো একজন আজমি ব্যক্তির নেই। আর এ সমস্ত বাস্তবতা যা কেউ অস্বীকার করতে পারবে না। যদি বাঙালি একজন মুসলিম ইঞ্জিনিয়ার সেখানে 10,000 রিয়াল বেতন পায় তাহলে আমেরিকান একজন ইংরেজ কাফের ইঞ্জিনিয়ার 50,000 রিয়াল বেতন পাবে। সেখানে এই পরিমাণ পার্থক্য বিদ্যমান। আরব আজমের মাঝে এই বংশীয় ঝগড়ার পর আরও সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, অথচ এটা ইসলামে নিষেধ, শরিয়াতে হারাম, কিন্তু এসব কিছুই ঘটে চলছে। অথচ ভাষা ইচ্ছাধীন কোনো বিষয় না। এক ব্যক্তি বাঙালি মায়ের ঘরে জন্ম লাভ করেছে তো স্বাভাবিক তেটে সে বাংলা ভাষায় কথা বলবে, এর মাঝে তার কী কর্তৃত্ব রয়েছে? অনিচ্ছাধীন একটা বিষয় নিয়ে গর্ব করা অথবা তাকে ঘৃণা করা অথবা শত্রুতার ভিত্তি বানানো, এটা তো ভয়ঙ্কর বেদী। কুফফারও যে সিস্টেম চালু করেছে এবং ষড়যন্ত্র করছে তার ফল হলো আজকাল মুসলিমরা একে অপরকে ঘৃণা করছে ভাষার ভিত্তিতে। বেলুচিস্তান অবস্থা দেখুন, তারা পাঞ্জাবিদের মারছে আর পাঞ্জাবিদের দিকে তাকান, তারা বেলুচিস্তানি লোকদের মারছে। এটা কেমন সিস্টেম, কেমন আইন? জিয়াউল হক নামক পাকিস্তানের যে শাসক অতিবাহিত হয়েছে সেই মূলত এই সকল ফিতনার ভিত্তি স্থাপন করেছিল। তার শাসন আমাদের করাচি, আওরঙ্গি টাউন ইত্যাদি এলাকায় পাঠান মুসলিম মাবন্দের স্তন পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এরা গরিব পাঠানদের জীবিত জ্বালিয়ে দিচ্ছে, ভাষার ভিত্তিতে, গোত্রীয় দ্বন্দ্বের ভিত্তিতে আসাবিয়া তথা জাতীয়তা চলছে, অথচ সবাই নিজেদের মুসলিম দাবি করছে, সবাই নামাজ পড়ছে, সবাই নিজেদের আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত বলে দাবি করছে, অথচ এটা হলো আমাদের উম্মতের অবস্থা। তো এই জাতীয়তার ভিত্তিতে মুসলমানদের বিভক্তির টার্গেট বানানো, মুসলিমদের বিভক্তির পর আরও বিভক্তি করা, এটা হলো এই প্রোগ্রামের অংশ। প্রিয় উপস্থিতি, বংশীয় এবং জাতীয়তার ভিত্তিতে বিভক্তি, জাতীয়তার ভিত্তিতে একে অপরকে হত্যা, জাতীয়তার ভিত্তিতে এসব বিবাদ, এসব কিছু ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, কেউ মান্য করুক বা না করুক। অথচ আমরা তো পূর্বে কখনো এমন ছিলাম না, আমরা তো একই খেলাপথের অধীনে বসবাস করেছি। পাঠানি, সিন্ধি, বাঙালি, পাঞ্জাবি, বার্মি, এমন কোনো পার্থক্য ছিল না। সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে ছিলাম, সবাই নিজেদের অধিকার যথাযথভাবে পেতাম। জিহাদের ময়দানে সবাই শিশেডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে ইহুদি নাসারা ও কুফফারদের বিরুদ্ধে লড়াই করতাম। কিন্তু এখন আমরা পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত, আর কুফফাররা এটাই চায় যে এদেরকে টাকা পয়সা দিয়ে পরস্পরের আরো ঝগড়া বিবাদে মারামারি ও কাটাকাটিতে লিপ্ত করা হোক। প্রিয় উপস্থিতি, লোকমুখে একটি কথা প্রসিদ্ধ আছে, এক ইহুদির ঘরে একটি সাপ প্রবেশ করলো। সে দ্রুত গিয়ে নিজের মুসলিম প্রতিবেশীকে ডেকে আনলো এবং বলল, তোমরা তো অনেক বীর বাহাদুর লোক, এ সাপটিকে মেরে দাও। ইহুদির কথায় মুসলিম ব্যক্তি মেতে উঠল এবং এসে সাপটিকে মেরে ফেলল। তখন ইহুদির স্ত্রী তার স্বামীকে বলল, তুমি তো আজ আমাদের নাক কেটে দিলে, একটি সাপ মারতে পারলে না, এটার জন্য তুমি প্রতিবেশীর কাছে গেলে, তার সাথে তো আমাদের কোনো ধরনের কথাবার্তা ও চলাফেরা নিষেধ, তারা তো বিধর্মী, তারা তো মুসলিম, অথচ তুমি তার কাছ থেকে সাহায্য নিয়েছ। তখন ইহুদি স্বামী হাসতে হাসতে বলল, তুমি তো দেখা যায় সাদা সিধা লোক, মূল বিষয় হলো সাপও আমাদের শত্রু আর মুসলিমও আমাদের শত্রু, সুতরাং এর মাঝে একটি মারা গেলে আমাদের ক্ষতি নেই। যদি সাপ মুসলিমকে মেরে ফেলে অথবা মুসলিম সাপকে মেরে ফেলে তাহলে কোনো ক্ষতি নেই। এই জন্যই মূলত আমি তাকে ডেকেছি। এখন আপনারাই দেখুন, এই ইহুদি এবং নাসারারা তামাশা করছে, সুখ শান্তিতে বেঁচে আছে, আর আমরা মুসলিম হয়ে পরস্পরে লড়াই করছি। অথচ আমাদের উচিত ছিল হিন্দুস্তানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যে সকল অমুসলিম গোত্র রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা। হিন্দুরা আপনাদেরকে কাশ্মীরে মারছে, তো আপনারা তাদেরকে এখানে হত্যা করুন। এ সকল খ্রিস্টানরা আপনাদেরকে আমেরিকায়, ব্রিটেনে, নিউ ইয়র্কে, দুবাইতে ইত্যাদিতে পুরো দুনিয়াতে মারছে, তো আপনারা তাদেরকে এখানে হত্যা করুন। পরস্পরে লড়াই করার চেয়ে এটাই তো অনেক ভালো ছিল, কিন্তু তারা আমাদেরকে এটা করার সুযোগ দেবে না। কেননা এ সকল জাতীয়তাবাদ পন্থী দল ও সেকুলারপন্থী দলগুলোর লিডাররা লন্ডনে, নিউ ইয়র্ক, আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশে বসে কলকাটি নাড়ছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদেরকে সকল ষড়যন্ত্র থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করতে হবে। আমরা কখনোই শাখাগত মাসলা নিয়ে মতানৈক্য বিভেদ করব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এদের পঞ্চম উদ্দেশ্য হল রাজনীতি ও রাজনৈতিক দিক থেকে মুসলমানদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলা। এখন মুসলমানরা রাজনৈতিক দিক থেকে কি পরিমাণ অবক্ষয়ের মধ্যে রয়েছে এটা তো সবার সামনে স্পষ্ট, যে আমাদের দেশসমূহের রাষ্ট্রপ্রধানগুলো রেডিমেড হয়ে থাকে, আমাদের মুসলিম রাষ্ট্রের শাসকবর্গগুলো আমাদের নিজেদের তৈরি নয়। হাসিনা বলেন আর খালেদা বলেন, এরা সবাই কুফফারদের লোক, এদেরকে তারাই ক্ষমতায় বসে আবার তারাই নামায়, সাধারণ জনগণের এতে কোনো হাত নেই। মোট কথা, আমাদের রাজনীতি আমাদের হাতে নেই, আমরা যাকে তাকে ক্ষমতায় বসাতে পারি না, তারা যাকে চাই সে ক্ষমতায় বসে। এটা এই কারণেই যে এই সিস্টেম তাদের ঘটিত, এই গণতান্ত্রিক পদ্ধতি তাদের তৈরি, যেহেতু এই সিস্টেম তাদের সুতরাং শাসনও তাদেরই। এমন তো হতে পারে না যে আপনি বলবেন গাভী আমাদের তা ডিম দিতে হবে, না কখনোই নয়। আল্লাহ তাআলাই গাভী সৃষ্টি করেছে নির্দিষ্ট একটি পদ্ধতি দিয়ে, যে সে বাচ্চা জন্ম দিবে, ডিম দেবে না। তো এই গণতন্ত্র তাদের বানানো, যেটা কখনোই মুসলিম শাসক তৈরি করবে না। এই গণতন্ত্র যে সকল শাসক ও লিডার তৈরি করবে তারা তাদেরই হবে, এই জন্যই যে সে তাদের পদ্ধতিতেই ক্ষমতায় এসেছে। এমন তো হতে পারে না যে পদ্ধতি তাদের হবে আর শাসন হবে মুসলিমদের, এটা কিভাবে সম্ভব? আপনি করল্লার বীজ বপন করে তরমুজের আশা করেন? না, এটা কখনোই সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি যে সকল কথাগুলো বলতে চাই, এ সকল ইহুদি নাসারারা রাজনৈতিক দিক থেকে আমাদেরকে অত্যন্ত প্রোপাগান্ডার মাঝে ফেলে রাখতে চায়। আর এটাও জেনে রাখা উচিত যে 1970 সাল পর্যন্ত মুসলিম রাহবার ও মনীষীগণ ইসলামী রাজনীতি করেছে, কিন্তু তাদের ইসলামী রাজনীতির সিস্টেম এটাই ছিল যে তারা কাফেরদের নীতি, সিস্টেম ও ব্যবসা বাণিজ্যকে বয়কট করত এবং কখনোই তাদের সাথে উঠা বসা করত না, এবং যেখানে সম্ভব হতো সেখানে তাদের পক্ষ থেকে নিয়োগকৃত বিচারক ও গভর্নরদেরকে হত্যা করে ফেলত, যেমনটি মিশর সহ অন্যান্য এলাকায় সংঘটিত হয়েছে। তাদের পক্ষ থেকে আগন্তুক ব্যক্তিদেরকে হত্যা করে ফেলত বা গুম করে ফেলত। তো রাজনৈতিক দিক থেকে আমাদের ঝগড়া বিবাদ ও মতানৈক্যের শিকারে পরিণত করা কুফফারদেরই ষড়যন্ত্র। আজ আমরা রাজনৈতিক দিক থেকে প্রোপাগান্ডার শিকার। আমরা মুসলিম উম্মা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, কিন্তু কেউ বলে লেনিনের আদর্শ সঠিক, আবার কেউ বলে আব্রাহাম লিঙ্কনের আদর্শ সঠিক। অপরদিকে সত্য অনুরাগী ব্যক্তিবর্গ মুজাহিদরা এবং বাস্তব অর্থে যারা এই মুসলিম উম্মার ব্যথা দরদ বুকে লালন করেন, তারা বলেন না, ইসলামী শাসন প্রতিষ্ঠা করা উচিত। 1300 বছর পর্যন্ত আমরা পুরো বিশ্বে ইসলামী আইন দ্বারা শাসন করেছি, এখনও সেটাই হওয়া উচিত। সার কথা হলো, আজ আমরা প্রোপাগান্ডার শিকার, এর দ্বারা কাফেররা ফায়দা লুপে নিচ্ছে। এই জন্যই যে যখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব এবং আমরা সবাই এই দাবি করব যে আমাদের ইসলামী নিজামই প্রযোজ্য, ইসলামী পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, তাহলে কাফেরদের জন্য এর চেয়ে বেশি পেরেশানির বিষয় আর কিছু থাকবে না। আর এজন্যই আমরা রাজনৈতিক দিক থেকে ছোট্ট একটি রাষ্ট্র আফগানিস্তানে যখন ইসলামী শাসন কায়েম করেছিলাম, তখন কোনো একটি কাফের রাষ্ট্র তা কোনোভাবেই সহ্য করতে পারেনি। আমেরিকা সহ বিশ্বের 80টি রাষ্ট্র এসে একত্রিত হয়ে ছোট্ট একটি রাষ্ট্রের উপর আক্রমণ করেছিল। অথচ আফগানিস্তান হলো একটি দুর্বল রাষ্ট্র, যার না রয়েছে অর্থনীতি, না রয়েছে কোনো সঙ্গী, সামরিক দিক থেকেও শক্তিশালী নয়, রাজনৈতিক শক্তিও তেমন একটা ছিল না। এ হুকুমতের বয়স ছিল মাত্র 6 বছর, যেন একটি 6 বছরের বাচ্চা। আর এর উপর বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো, ক্রুসেডার, ইহুদি, নাসারা সকলেই মিলে হামলা করেছিল এবং সেটাকে তছনছ করে দিয়েছে। কেননা তাদের ভালো করেই জানা আছে, যেখানে মুসলিমরা তাদের রাজনৈতিক অবস্থা শক্ত করে নিবে, সেখানে কুফফারদের জন্য কোনো কল্যাণ থাকবে না। তারা একথা ভালো করেই জানে যে এই ঘুমন্ত শার্দুলরা যদি আবার জেগে ওঠে, তাহলে পালানোর কোনো রাস্তা থাকবে না। আর এই কারণেই তারা আমাদেরকে রাজনৈতিক দিক থেকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না, রাজনৈতিক দিক থেকে আমাদের কোনো শক্তি অর্জন করতে দিচ্ছে না। আলহামদুলিল্লাহ, আজ তাদের এই ষড়যন্ত্র বিফলে গিয়েছে। আমরা পুরো মুসলিম উম্মাহকে এই সুসংবাদ দিতে চাই যে 2004 সালের এই প্রোগ্রাম 2014 সালে এসে তছনছ হয়ে গেছে, তারা কখনোই সফল হয়নি। তো আজ আমাদের এই অবরুদ্ধ দুর্গকে সংরক্ষণ করার জন্য আমাদের আরও কাজ করা উচিত, আর পরস্পরের ইখতিলাফ ছেড়ে দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী পদ্ধতিতে অর্থাৎ দাওয়াত ও জিহাদের মাধ্যমে প্রচেষ্টা চালানো উচিত। পেশাব দ্বারা যেমন পবিত্রতা অর্জন কখনোই সম্ভব নয়, তেমনিভাবে প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব হতে পারে না। যেহেতু এটি একটি অসম্ভব বিষয়, তাহলে এর পিছনে পড়ে নিজেদেরকে ধোকার মধ্যে ফেলা মুসলিম উম্মার জন্য বেমানান। আমার প্রিয় মুজাহিদ ভাইরা, এতক্ষণ আমরা যে আলোচনা করেছিলাম, এটি ছিল বুশ প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত 10 বছরব্যাপী প্রোগ্রামের দ্বিতীয় কেন্দ্রবিন্দু। এর মাঝে বলা হয়েছিল এলাকাভিত্তিক নকশা পরিবর্তন করে দেওয়া হবে, যাতে করে বিভক্তির পর বিভক্তি আরও বৃদ্ধি পায়, এলাকাভিত্তিক বিবাদ আরও সংযোজন করা হবে, দিনী বিবাদকে আরও বৃদ্ধি করে দেওয়া হবে, বংশীয় জাতিগত লড়াই বৃদ্ধি করা হবে, রাজনৈতিক দিক থেকেও মুসলমানদেরকে প্রোপাগান্ডার শিকার করা হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুফফারদের এ সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার তৌফিক দান করুক এবং গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।